الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদের দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আজাল উপস্থিত হয়েছি আবারও মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় বাণী নিয়ে। ইনশাআল্লাহ আজাল প্রত্যেকবারের নিয়ে আজও ইনশাআল্লাহ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আল্লাহর হাবিবের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি। আল-কওলুল বাদি' কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু বকর শিবলি বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আমার মরহুম প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম যে মা ফাআলাল্লাহু বিক, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কিরকম আচরণ করেছেন। তো সে জবাব দিল, আমি কঠিন ভয়ঙ্কর অবস্থার মধ্যে পতিত হলাম, মুনকার নাকিরের প্রশ্নের উত্তরও আমি দিতে পারছিলাম না। আমি অন্তরে খেয়াল করলাম সম্ভবত আমার মৃত্যু ঈমান সহকারে হয়নি। এমন সময় আওয়াজ আসলো, হাযিহি উকুবাতু ইহমালিকা লিলিসানিকা ফিদ্দুনিয়া, অর্থাৎ দুনিয়ায় অযথা মুখের ব্যবহারের জন্যে তোমাকে এই শাস্তি দেয়া। এরপর আযাবের ফেরেশতারা আমার দিকে অগ্রসর হল। এমনই সময় এক ব্যক্তি যে অনেক সুন্দর চেহারার অধিকারী, তিনি অনেক সুগন্ধিময় ব্যক্তি ছিলেন, তো তিনি আমার এবং আমার আযাবের মাঝখানে, অর্থাৎ সে ব্যক্তির যে আযাব শুরু হচ্ছিল সে আযাবের মাঝখানে সেই ব্যক্তি সৌন্দর্যময় চেহারাওয়ালা ব্যক্তি তিনি প্রতিবন্ধক হয়ে গেলেন, আর তিনি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর মনে করিয়ে দিলেন। আর তিনি বললেন যে আমি সেইভাবে যেভাবে আমাকে মনে করে দেওয়া হয়েছে সেভাবে আমি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আজাল আজাব আমার কাছ থেকে দূরে সরে গেল। আমি সে বুজুর্গকে আরজ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি দয়া করুন, আপনি কে? যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কে, তখন সে বুজুর্গ সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি তিনি বললেন, আনা শখসুন খুলিকতু মিন কাসরাতি সালাতিকা আলান নাবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া উমিরতু আন আনসুরাকা ফি কুল্লি কাওমিন, অর্থাৎ আমি হলাম সেই ব্যক্তি যাকে তোমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার বরকতে সৃষ্টি করা হয়েছে, এবং আমাকে প্রত্যেক বিপদের সময় তোমাকে সাহায্য করার জন্য নিযুক্ত করা হয়েছে। আল্লাহু আকবার। পেশায় ব্যক্তি মতে দর্শকবৃন্দ চিন্তা করে দেখুন, এই ঘটনা থেকে তো একটা আমরা এটা জানতে পারি যে মন্দ ব্যবহার, অর্থাৎ জিহ্বার অযথা ব্যবহার, অপ্রয়োজনীয় ব্যবহার, গুনাহের কাজে ব্যবহার, জিহ্বার অপব্যবহার, তো এই জিহ্বা আল্লাহ তাআলা যে কাজে সন্তুষ্ট হন সেই কাজে ব্যবহার না করে জিহ্বাকে আল্লাহ তাআলা অসন্তুষ্টমূলক কাজে ব্যবহার করা, গুনাহের কাজে ব্যবহার করা, এটা নিশ্চয়ই আযাবের কারণ। আর এটাও জানতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাক পাঠ করার বরকতে কবরের আযাব দূর হয়েছে। তো আমরাও একবার দরুদে পাক পাঠ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাতা চান দর্শক বৃন্দ, আমরা তো শুনলাম দরুদে পাকের ফজিলত। তো দরুদে পাক শুধু যখন আমরা মাদানী চ্যানেলে কোন দরুদে পাকের ফজিলত শ্রবণ করে তখন করব তা নয়, বরং যখনই আমরা সময় পাই আমাদের উচিত দরুদে পাক পাঠ করা, কারণ দরুদে পাক পাঠ করার ফজিলত আমরা প্রায় সময় শ্রবণ করে থাকি। কিন্তু সেই ফজিলত যদি নিতে চায়, সেই দয়া যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিতে চায়, আল্লাহর হাবিব যত দয়ার ঘোষণা করেছেন দরুদে পাকের মাধ্যমে, তো আমরা যদি নিতে চাই আমাদের বেশি বেশি করে দরুদে পাক পাঠ করতে হবে। কমপক্ষে যদি দৈনিক 313 বার করি তাহলে অধিক হারে দরুদ শরীফ পাঠকারের মধ্যে আমরা সামিল হয়ে যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে, অনেক এমন গুনাহ রয়েছে, এমন মন্দ কর্ম রয়েছে যেগুলোর কারণে আমাদেরকে অনেক আজাবের মধ্যে গ্রেফতার হতে হয়। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কত কিছুই যে সৃষ্টি করেছে, বিভিন্ন ফলের বিভিন্ন স্বাদ, তো আমাদের ব্যবহারের রূপ প্রভাব বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। দুনিয়ার মধ্যে আমরা চলতে গেলে, যখন আমরা এই দুনিয়ার মধ্যে আমরা অবস্থান করছি, আমাদের সমাজের মধ্যে, ঘরের মধ্যে, পারিবারিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের সাথে মেলামেশা করে থাকি। তো আমাদের চরিত্রের এমন কিছু দিক রয়েছে যে দিকগুলা যদি আমরা সংশোধন না হই, তাহলে হতে পারে এর কারণে আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক আযাব বিপতিত হতে পারে। তো অনেক মন্দ কর্ম, অনেক কর্ম এমন রয়েছে যেগুলো সম্পর্কে হাদিসে পাকে বলা হয়েছে, সেই কর্মগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য এরকম কিছু আযাব এসে থাকে। তো আমরা কিছু মন্দ কর্ম সম্পর্কে শ্রবণ করবো হাদিসে পাক থেকে, যে মন্দ কর্মের কারণে আপনার বিভিন্ন আযাব এসে থাকে। তো আমাদের আজকের বিষয় যেটা, এটা হচ্ছে মন্দ কর্ম আযাবের কারণ। তো অনেক আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, এগুলার কারণ হয়ে থাকে আমাদের মন্দ কর্ম। তো তারপরে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকে এসেছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুতরাং আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইনশাআল্লাহ আযা ওয়া জাল কোরআনে পাক ও হাদিসে পাক থেকে বয়ান করার জন্য। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক থেকে, আল্লাহ তাআলার কোরআনে পাক থেকে ইনশাআল্লাহ আমরা এই বয়ান শ্রবণ করব। সাথে সাথে আমল করারও নিয়ত করে নিন, যা কিছু শ্রবণ করব তা যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হবে, আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব যে সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে আমরা বিরত থাকবো। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك يا رسول الله تو يا مدرسة درشوف بيلو تو أتكي آم در جي بيشوي چه بيشوي شم بكم بك حديث پاك انا مدرسة راه کري سرول کري مشکات شريف المنده اتا بوني تو بيجي حضرت عبدالله ابن عباس رضي الله تعالى عنه تكي بوني تو تيني چه بونانا کرن جي যে যখন কোন কৌমের মধ্যে, কোন গোত্রের মধ্যে খিয়ানত অর্থাৎ আমানতদারিতার বিপরীত যেটাকে বলে খিয়ানত, এই খিয়ানত যখন স্পষ্টভাবে প্রকাশ্যভাবে যখন এটা বেড়ে যায়, তো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আযাব নেমে আসে যে সেই পুত্রের প্রতি, যে তাদের অন্তরে তাদের দুশ্মন যারা রয়েছে তাদের বিষয়ে তাদের অন্তরে ভয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়। এরপর আরেকটি কর্মের কথা বলা হয়েছে, যখন কোন কৌমের মধ্যে মন্দ কর্ম, যেমন কি ব্যভিচার রয়েছে, ব্যভিচার যদি কোন গোত্রের মধ্যে বেড়ে যায় তখন তাদের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গজব, এই শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসে যে তাদের মধ্যে সেই গোত্রের মধ্যে অধিক হারে মৃত্যু হতে থাকে। আর এরপর বলেন যে কৌম বা গোত্রের মধ্যে আপনার ওজন মাপার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য যারা করে তো তারা অনেক বিভিন্ন কিছু মেপে দিতে হয়, বিভিন্ন কিছু আপনার একটু পরিমাপ রয়েছে, তো এর মধ্যে কম বেশি করে যারা ওজন মাপার ক্ষেত্রে কম বেশি করে, তো তাদের বিষয়ে বলা হচ্ছে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আযাবটা আসবে যে তাদের রুজিকে কেটে দেওয়া হবে, তাদের রুজি কমে যাবে। এভাবে আরেকটি বিষয় বলা হচ্ছে যে কৌম বা গোত্র আল্লাহ তাআলার শরীয়তের বিধানের খিলাফ অর্থাৎ আল্লাহ তাআলার শরীয়ত বিরোধী ফয়সালা করবে, তো সেই কৌমের মধ্যে সেই গোত্রের মধ্যে আপনার রক্তের বন্যা বসে যাবে, অর্থাৎ তারা একে অপরকে হত্যা করবে, একে অপরকে আপনার অশান্তির সৃষ্টির কাজ করবে। এরকম আল্লাহ তাআলা নাফরমানিমূলক যখন কোন ফয়সালা শোনানো হয়, কোন সিদ্ধান্ত ঘোষণা করা হয়, তখন এবার আল্লাহ তাআলা নাফরমানিমূলক কাজ আরো বেড়ে যায়। তো এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। এভাবে আরেকটি বিষয় বলা হচ্ছে যে যে গোত্রের মধ্যে ওয়াদা খেলাফ ওয়াদা ভঙ্গ করা এই অভ্যাস এটা বেড়ে যায়, তো সেই গোত্রের উপর আল্লাহ তাআলার আযাব হচ্ছে এটা যে সে গোত্র তার দুশ্মন যারা রয়েছে তার এমন হয়ে যাবে যে তার দুশ্মনরা সে গোত্রের উপরে জয়ী হয়ে যাবে। তো এই হাদিসে পাক আমরা শ্রবণ করলাম, আসুন এই হাদিসে পাক সম্পর্কে মুহাদ্দিসিনে কিরামগণ কি বলেন ইনশাআল্লাহ আমরা তা শ্রবণ করব। তো মুহাদ্দিসিনে কিরামগণ বলেন যেভাবে আপনার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে কত কিছু সৃষ্টি করেছেন, যেমন খানা জিনিস সৃষ্টি করেছেন, এক একটি খানার স্বাদ এক এক রকম, এক এক ফলের স্বাদ এক এক রকম, এক এক ফলের প্রভাব এক এক রকম, তো তদ্রুপ আল্লাহ তাআলা যে আমাদেরকে চলাফেরার জন্য যে আমাদেরকে শক্তি দিয়েছেন, আমাদেরকে যে কথা বলার শক্তি দিয়েছেন, আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, তো আমাদের আখলাক চরিত্রের বিভিন্ন প্রকার হওয়ার কারণে, আমাদের চরিত্রের বিভিন্নতার কারণে আপনার বিভিন্ন প্রভাব পড়ে থাকে। আমরা যদি সুন্দর করে কথা বলি মানুষের সাথে, তাহলে সেই সুন্দর কথা বলার প্রভাব একরকম হয়, যদি মানুষের সাথে রেগে কথা বলা হয় তখন তার প্রভাব একরকম হয়, যদি মানুষের জন্য দোয়া করা হয় তখন তার প্রভাব একরকম হয়, আর যদি কারোর জন্য বদদোয়া করা হয় তার প্রভাব একরকম হয়। তো এক এক প্রকার প্রভাব আমাদের আখলাকের কারণে হয়ে থাকে। তো আমাদের যে আমল রয়েছে আমরা যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হই, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলার ইবাদত আল্লাহ তাআলার রহমত পাওয়ার মাধ্যম হয়ে যাবে, এই ইবাদত আল্লাহ তাআলার রহমত পাওয়ার কারণ হয়ে যাবে। আর যদি আমাদের আমল বদ আমল হয়ে যায়, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ হয়ে যায়, যা কিছু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহর হাবিব নিষেধ করেছেন, এমন কাজ যদি হয়, এমন মন্দকর্ম যদি হয়, তখন সেই মন্দকর্ম আমাদের জন্য আযাবের কারণ হয়ে দাঁড়াবে। তো আজকে আমরা যে শুনলাম এখানে যে পাঁচটি বিষয়, তো সেই পাঁচটি বিষয় আরেকটু করে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করে নিই। যে খিয়ানত, খিয়ানত বলতে আপনার যদি কেউ কোনো কিছু আমানত দেয় কাউকে, সেই আমানতকে যেভাবে আপনাকে দিয়েছে সেভাবে দাও, এটা হচ্ছে কর্তব্য। এখন কেউ আপনাকে কোনো কিছু টাকা দিল, আপনি সে টাকায় যা ইচ্ছা মতো খরচ করে ফেললেন, এটা তো সুদের অনুমতি নেই। তো আমানতের খেয়ানত করা এটা অনেক একটা মন্দ কর্ম, শরীয়তের মধ্যে এটাকে অ্যাকসেপ্ট করে না, এটা অনেক একটা কবিরা গুণ আমানতের খেয়ানত করা। তো মানুষ যদি আপনার কাছে কোনো কিছু আমানত থাকে, সেটা হোক টাকা পয়সা, সেটা হোক দ্বন্দ্ব, সেটা হোক গাড়ি, সেটা হোক বাড়ি, সেটা হোক আপনার কথা, কথারও আমানত রয়েছে, আপনাকে কেউ একটা কথা বলেছে সে কথা কাউকে বলতে নিষেধ করেছে, সেটাও আপনার জন্য আমানত। এই আমানতের খেয়ানত করা এটা শরীয়তে অনুমতি নেই। তো যখন এই মানুষ এই আমানতের খেয়ানত করা শুরু করে, তখন যে গোত্র এরকম করা শুরু করে, তখন তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এটা এসে যায় যে তাদের অন্তরে তাদের দুশ্মনের ভয়কে আল্লাহ তাআলা টেনে দেন। তো সুতরাং খেয়ানত এরকম মন্দ কর্ম যেন আমাদের মধ্যে যদি থাকে, আমি যেন তাকে ছেড়ে দিই, আল্লাহ তাআলার আযাবকে যেন আমরা বই করি, আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে যেন আমরা বই করি। দেখুন দুনিয়ার মধ্যে এক আযাব, আবার সাথে সাথে এটার আযাব পরকালেও পেতে হবে। তো দুনিয়া আখেরা উভয় জায়গাকে আমরা কিনা শান্তিময় করতে পারি। তার জন্য আমরা এর ধরনের মন্দ কর্ম যদি আমাদের মধ্যে থাকে আমরা তাকে ফালাক দিয়ে দিই, আমরা তাকে ছেড়ে দিই, এবং আমানত দারিতা এই সুন্দর আচরণকে, উত্তম আখলাককে, উত্তম চরিত্রকে আমরা গ্রহণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদার ব্যক্তি ছিলেন, এমন আমানতদার ব্যক্তি ছিলেন যে আল্লাহর হাবিবকে যখন মক্কার যারা আল্লাহ তাআলাকে মানত না, যারা মক্কার কাফির ছিল, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করত, এরকম ব্যক্তি পর্যন্ত তারা সবাই আল আমিন বলে আল্লাহর হাবিবকে জানতেন, এমন আমানতদারিতা আল্লাহর হাবিব মক্কা করেছে। এবং আল্লাহর হাবিবের মধ্যে এরকম আল্লাহ তার উত্তম গুণ দিচ্ছে, আমরা সেই নবী উম্মত। তো আমাদের মধ্যে আমানতদারিতাটা থাকা চাই, আমাদের মধ্যে খেয়ানতের চরিত্র আশাটা এটা উচিত নয়, এটা মানায় না, কেননা আমরা হচ্ছি আল আমিন নবীর উম্মত। সুতরাং আমাদের মধ্যে আমানতদারিতা এই উত্তম চরিত্র আমাদের মধ্যে থাকা চাই। এরপর যে আমরা শুনলাম দ্বিতীয় বিষয় যেটি, সেটা হচ্ছে যে গোত্রের মধ্যে ব্যভিচারী বেড়ে যাবে, তো আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর এমন লানত নাজিল হয়, এমন অভিশাপ নাজিল হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন গজব, এমন আজাব নাজিল হয় যে তাদের মধ্যে মৃত্যুর হার বেড়ে যায়, মৃত্যু হতে থাকে। আর আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট অবশ্যই হন, কারণ এটা অনেক বড় মারাত্মক একটা কবির অপরাধ। কোরআনে পাকে রয়েছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা, যিনা ব্যভিচারের এই কাজের নিকটেও যেতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। তো আমাদের উচিত হবে এরকম এই মন্দ কর্ম, এটা থেকে যেন আমরা অনেক দূরে থাকি, একেবারে নিকটে যেন না যাই, তার তাসাব্বুরে যেন আমাদের জেহেনে না আসে। বুজুর্গান কেরামগণ বলেন, যাহা যিনা ওয়াহান, অর্থাৎ যেখানেই ব্যভিচার হয় সেখানে ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আজাব এগুলো নাজিল হয়ে থাকে। সুতরাং ব্যভিচার থেকে সদা সর্বদা নিজেকে, নিজের পরিবারকে, পরিবারবর্গকে, সমাজকে রক্ষা করা আমাদের প্রত্যেকের এটা উচিত। এরপর এই হাদিসে পাকের মধ্যে তৃতীয় বিষয় যেটা এনেছে, যে মন্দকর্ম যে আজাবের কারণ হয়ে থাকে, তার মধ্যে তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে গোত্রের মধ্যে আপনার ওজন ক্ষেত্রে কম বেশি করে, যে কেউ আপনার থেকে কিছু কিনতে এসেছে, তো তাকে যতটুকু সে পাওয়ার হকদার তাকে ততটুকু না দিয়ে তার থেকে কমাই দেওয়া অথবা অন্যকে বাড়িয়ে দেওয়া। তো বাড়িয়ে দেওয়া এটা ঠিক রয়েছে, কাউকে যদি বাড়িয়ে দেওয়া হয় এটা ঠিক, কিন্তু কমিয়ে দেওয়া এটা তো কারো হককে নষ্ট করা। ভাড়িয়ে দিলে তো বা এটা উত্তম কাজ, আপনি কাউকে আপনার সম্পত্তি কিছু ভাড়িয়ে দিলেন এটা উত্তম কাজ, কিন্তু কমিয়ে দেওয়া এটা তো মন্দ কর, মানুষকে হককে নষ্ট কর। তো আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি কোনো জায়গায় কারো হক আদায়ের বিষয় এসেছে, তখন কারো থেকে আপনি কমিয়ে দেওয়া, আপনি কাউকে কারোর সাথে কোনো ব্যবসা বাণিজ্য করতে কোনো কিছু আপনি পরিমাপ করে দিচ্ছেন, তো তার থেকে কিছু কমিয়ে দেওয়া, 1 কেজির জায়গায় আপনার সামান্য 10 গ্রাম 20 গ্রাম 100 গ্রাম কমিয়ে দেওয়া। তো এভাবে আপনি যে কোনো কিছু জায়গায়, যে কোনো জায়গায় যেখানে আপনি অন্যের হক রয়েছে সেখানে আপনি কমিয়ে দিবেন, তার হক নষ্ট করবেন। তো এই কাজটাও, এটাও কিন্তু আপনার এমন মন্দ কর্ম যেটার কারণে বিভিন্ন আজাবে দুনিয়ার মধ্যেও এবং আখিরাতের মধ্যেও লিপ্ত হতে হবে। এই কমিয়ে দেওয়ার কারণে দুনিয়ার মধ্যেও এবং আখিরাতের মধ্যে উভয় স্থানে বিভিন্ন আজাবে, বিভিন্ন শাস্তিতে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আল্লাহ তাআলার আজাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তো মানুষের হককে যেন আমরা নষ্ট না করি। আর এই হাদিসে পাক যে বলা হচ্ছে যে এরকম আপনার যখন কেউ কমাই দেয় কারো হককে, কারো এরকম মাপের মধ্যে যে কেউ যদি এভাবে কমিয়ে দেয়, সেরকম গোত্র যারা হবে, এরকম আখলাক, এরকম চরিত্র যাদের হবে, তো তাদের রুজির মধ্যে বরকত হবে না, তাদের রুজির বরকত কেটে যাবে। আপনি দেখবেন অনেকে অনেক টাকা পয়সা কামায় কিন্তু কোনো বরকত নেই, এদিকে কামায় এদিকে শেষ। কারণ কি, আমি একটু চিন্তা করে দেখি, আমি তো এরকম না, অন্য হক আমি নষ্ট করছি, হতে পারে অন্যের হককে নষ্ট করার কারণে। আমরা যা কিছু আয় করছি এটার মধ্যে বরকত হচ্ছে না, এটাও তো হতে পারে। তো দুনিয়ার মধ্যে আমরা যদি কারো হককে নষ্ট করি তাহলে আমাদের রিজিকের মধ্যে বরকত কখনো হবে না। আর যদি আমরা চাই আমাদের রিজিকের মধ্যে বরকত হোক, যা আমরা আয় করে তার মধ্যে বরকত হোক, তাহলে আমি যেন অন্যের হক আমরা আদায় করি, অন্যের হককে যেন আমরা নষ্ট না করি। এরপর চতুর্থ নম্বরে যে বলা হয়েছে, যে শুনলাম আমরা, যে কৌম বা গোত্র যে আল্লাহ তাআলার শরীয়ত বিরোধী কোনো ফয়সালা কোনো সিদ্ধান্ত নিয়ে নেই, কোনো বিষয়ে ফয়সালা দিচ্ছেন আপনি, আপনি শরীয়ত বিরোধী ফয়সালা দিয়ে দিন, আল্লাহ তাআলার হুকুমে ছিল একরকম কিন্তু আপনি দিলেন আপনার মতো করে, তো আল্লাহ তাআলার হুকুমের বিরোধী আল্লাহ তাআলার নাফরমানিমূলক কোনো ফয়সালা যদি শুনেন, তাহলে নিশ্চয় দুনিয়ার মধ্যে এবং পরকালের মধ্যে এটার কারণে আজাবের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এখানেও আমরা হাদিসে পাঠে শুনলাম যে এভাবে করবে, যে গোত্রের এই অভ্যাস এই আখলাক থাকবে যে যে আল্লাহ তাআলা শরীয়ত বিরোধী ফয়সালা সে করবে, যেটা হক রয়েছে সেটা না, বরং হকের বিরোধী সে ফয়সালা করবে, সিদ্ধান্ত শোনাবে, তখন এটার প্রভাব এমন হবে যে সেই গোত্রের মধ্যে হত্যা বেড়ে যাবে, মানুষের মধ্যে হত্যা কর্মকাণ্ড খুব বেড়ে যাবে। সুতরাং এই আজাব দুনিয়ার মধ্যে হত্যা কর্মকাণ্ড যে বেড়ে যায়, তাহলে এটার অন্যতম কারণ হচ্ছে নাহক ফয়সালা শুনান, এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদের জন্য হুকুম রয়েছে সেভাবে আদেশ না মেনে আমরা আমাদের মতো করে কোন হুকুম কোন ফয়সালা শুনান। তো আমরা চিন্তা করে দেখি, আমরা যে যেখানে রয়েছি নিশ্চয় আমরা আমাদের অবস্থানে থেকে আমরা চিন্তা করতে পারি, আমার নিকট আপনার নিকট যদি কখনো কোনো ফয়সালার বিষয়ে কোনো সিদ্ধান্তের বিষয় আসে, আমি কি সেখানে সেই ফয়সালা নিই যেটা সবার অধিকার রয়েছে সেভাবে, নাকি আমি এরকম ফয়সালা নিই এরকম সিদ্ধান্ত নিই যে আমার মন মতো কোনো ব্যক্তির স্বার্থে অথবা কারো কারোর সাথে আমার সম্পর্ক রয়েছে সেজন্য তার মতো করে আমি এই ফয়সালা বা সিদ্ধান্ত নিলাম, আমি আমরা চিন্তা করে দেখি। তো আমরা যে কোনো জায়গায় আমাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার সেরকম কোন সুযোগ হয়, তাহলে আমরা যেন সিদ্ধান্ত এমন ভাবে নিই যেটা সবার হক রয়েছে, হকের দিকে লক্ষ্য রেখে আমরা হক সিদ্ধান্ত জেনে নিই, সঠিক সিদ্ধান্ত জেনে নিই, আমরা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন আল্লাহ রসুল অসন্তুষ্ট হন এমন সিদ্ধান্ত জেনে নেন। যদি এমন নেওয়া হয় তাহলে হতে পারে এটার কারণে অনেক আজাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসতে পারে, আমাদের ঘরে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলে, সব জায়গায় যেখানে বলে না কেন, সঠিক সিদ্ধান্ত যদি নিয়ে আমরা চলি তাহলে নিশ্চয় আমাদের সমাজ আমাদের রাষ্ট্র তা জান্নাতের বাগানে পরিণত হবে। আর যখন সঠিক সিদ্ধান্ত থেকে দূরে সরে গিয়ে যেমন ইচ্ছা তেমন করে আপনার সিদ্ধান্ত নেওয়া হয়, তখনই কিন্তু অশান্তি সৃষ্টি হয়ে থাকে। তো আমরা যদি সব জায়গায় আমরা শান্তি চাই দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে, আমরা তখনই আল্লাহ তাআলার দয়া পাব যখন আমাদের সিদ্ধান্ত প্রত্যেকের হক অনুযায়ী হক আদায় এটার চিন্তা করে হবে, কারো হককে বিনষ্ট করে যখন আমরা সিদ্ধান্ত নিব না, অবশ্যই আমরা আল্লাহ তাআলার দয়া আমরা পাব। এরপর যে বিষয় আমরা শ্রবণ করলাম, যে শেষ লাস্ট যে বিষয় পঞ্চম বিষয় বলে বলা হয়েছে যে মন্দ কর্ম অর্থাৎ ওয়াদা খেলাফ, আপনার ওয়াদা ভঙ্গ কর, যে কৌম বা গোত্র যাদের মধ্যে ওয়াদা খেলাফি ওয়াদা ভঙ্গ করে এটা বেড়ে যাবে, এটা যেমন ইচ্ছে তেমন করবে ওয়াদা ভঙ্গ করবে, তো তাদের পরিস্থিতি এমন হবে যে যে তাদের যে ইজ্জত তাদের যে সম্মান এগুলো বরবাদ হয়ে যাবে, এমনকি তাদের দুশ্মন শেষ পর্যন্ত তাদের উপর জয়ী হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখি আমরা, আমরা যেখানে রয়েছি এই ওয়াদা ভঙ্গ কর এটা কি কোন আমাদের মধ্যে রয়েছে? তো আমরা যেখানে থাকি না এরকম মন্দ কর্ম আমরা শুনলাম যে ওয়াদা ভঙ্গ করা এভাবে ব্যভিচার, এভাবে শুনলাম যে আপনার ওজন এর ক্ষেত্রে কোনো কম করে দেওয়া, আর এভাবে শুনলাম যে আপনার নাহক সিদ্ধান্ত শুনান, অর্থাৎ আল্লাহ তাআলার নফর মানে হলো সিদ্ধান্ত শুনান, অর্থাৎ যেটা সবার হক হয়েছে সে হক আদায় না করে বরং আপনি যেটা হক সঠিক সিদ্ধান্ত সেটা না শুনে নিজের ইচ্ছা মতো করে আপনার না হক সিদ্ধান্ত শুনুন। তো এরকম যত মন্দ কর্ম রয়েছে এগুলো নিশ্চয়ই দুনিয়া বলেন আখেরাতে বলেন আমাদের জন্য ক্ষতির কারণ রয়েছে, আযাবের কারণ রয়েছে। তো এই সমস্ত মন্দ কর্ম থেকে লাপাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এবং আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুক। সাথে সাথে মনে রাখবেন শুধু এগুলাই নয় বরং এই সাথে সম্পর্কিত যত ধরনের আরো গুনাহ রয়েছে, কবিরা গুনাহ আমরা যাকে জানি, কবিরা গুনাহ যা কিছু রয়েছে, আমরা কবিরা গুনাহ সম্পর্কে অনেক অনুষ্ঠান হয়তো কবিরা গুনাহ বিষয় নিয়ে আলোচনা হয়, এরকম অনুষ্ঠান আমাদের মাদেন চ্যানেলে হয়ে থাকে। প্রিয় নবীর প্রিয় বাণী এর মধ্যেও একটি কবিরা গুনাহ বিষয় আলোচনা হয়েছে। আপনি কবিরা গুনাহ সম্পর্কে বিস্তারিত জানতে সেই অনুষ্ঠানটি দেখে নিন, তার মধ্যে আপনি কবিরা গুনাহ সম্পর্কে জানবেন। তো কবিরা গুনাহ যেগুলো রয়েছে এগুলোও কিন্তু দুনিয়া বলেন আখেরাত বলেন এগুলোর মধ্যে আযাবের কারণ হয়ে থাকে। সুতরাং যত ধরনের মন্দ কর্ম রয়েছে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয় এরকম যত মন্দ কর্ম রয়েছে এগুলা থেকে নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান এবং আত্মীয় স্বজনকে সমাজকে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে আমরা বাঁচানোর চেষ্টা করি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুতরাং আমরা নিজেদেরকেও আমাদের পরিবার পরিজনদেরকেও এবং আত্মীয় স্বজনকে যতটুকু আমরা চাই দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার নাফরমানি মূলক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমরা সকলকে নিজেকে এবং সকলকে যেন বাঁচাতে পারি সেই তৌফিক সেই দয়া তারা আমাদেরকে দান করুন। আজকে এতটুকুই, দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে আসলাম। তো ইনশাআল্লাহ আজ তোমাদের আবারও ইনশাআল্লাহ নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।